মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন উজ্জ্বল ঘোষের কাহিনী রাক্ষস। রাক্ষসকে আপনারা যতটা খারাপ ভাবেন তাদের ততটা খারাপ করে কিন্তু তৈরি করা হয়নি। প্রথমে রাক্ষসরা ছিল রক্ষক, কিছু একটা পাহারা দিত তারা। সেই পাহারা দিতে গিয়েই মাঝে মাঝে ভয়ঙ্কর হয়ে উঠত। কিন্তু রাক্ষসরা ঠিক কি রক্ষা করে বলুন তো? কেন তারা রক্তপিপাসু হয়ে ওঠে? আমাদের আজকের গল্প এমন এক রাক্ষসকে নিয়ে। দেখুন উত্তর খুঁজে পাওয়া যায় কিনা। শুনতে থাকুন উজ্জ্বল ঘোষের কাহিনী রাক্ষস।
রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথের মেলা বসেছে ঝাড়গ্রামের কাছে হাতিশালা নামের মফস্বল, সেখান থেকে আরো 7 কিলোমিটার ভিতরে ভুবনডাঙ্গা। তার রাজবাড়ির এই সুপ্রাচীন রথের মেলার খোঁজ পেয়েছিলাম বহুদিনই। কতবার আসা ঠিকঠাক করেও শেষ মুহূর্তে ভেস্তে গেছে সব, হঠাৎ উদয় হওয়া কোনো গুরুত্বপূর্ণ কাজের গেরোয়। এবার মাস দুয়েক আগে থেকে পাকা ব্যবস্থা করেছি। কংসাবতী নদীর ধারে সেচ দপ্তরের বাংলোয় একখানা ঘর বুক করতে পেরেছি চেনাশোনা থাকার সুবাদে। ছুটি নিতে হয়নি, কারণ অফিসে বোঝানো গেছে এই ঐতিহ্যবাহী মেলার যাবতীয় তথ্য সংগ্রহ করে দীর্ঘ একটি লেখা এবং যথাযথ ছবি আমাদের পাঠকদের খুশি করবেই। সংবাদপত্রের অফিসে কাজ করার এই ভালো দিকগুলোর টানেই তো পড়ে থাকা এত বছর ধরে। আমার পাশের ভদ্রলোকটি বড়ই অদ্ভুত, ঠায় চেয়ে বসে আছেন জলের দিকে, চোখের পলকও পড়ছে না, যেন পাথুরে মূর্তি। একটু আগে ফিসফিস করে দেশলাই চেয়েছিলাম, তা উনি এমন ভাবে তাকালেন যেন মহাপাপ করেছি। ঠোঁটের কোণটা ঈষৎ বেঁকে রয়েছে, যাতে তাচ্ছিল্য এবং অসন্তোষ দুই বোঝায়। তারপর আঙুল দিয়ে একবার জলের দিকে দেখিয়ে আর একবার ঠোঁটের কাছে এনে বুঝিয়ে দিলেন, সিগারেটের ধোঁয়ার গন্ধে মাছ পালায়, চার খায় না, কাজেই এটা ধূমপান করার সময় নয় একেবারেই। আগে মশায় আমিও জানি সে কথা, কেউ বলে তামাকের গন্ধে মাছ আসে না, কেউ বলে ওসব ফালতু যুক্তি। শুনলে হাসবেন, বিদেশের কিছু মাছ শিকারীর আবার ধারণা, মাছের টোপে সামান্য তামাকের গন্ধ থাকলে নাকি মাছ বেশি আকৃষ্ট হয়। মুদ্দা কথা, এসব গুজব ধরে নেওয়াই ভালো, অন্তত আমার এই বিশেষ কারণে কোনোদিন মাছ ধরতে সমস্যা হয়নি। তবে যাকে কর্মসূত্রে এত শতসহস্র মানুষের সঙ্গে মিশতে হয়, আমি জানি এইসব নেশা নিয়ে যারা পড়ে থাকে তারা একটু বেশি আবেগপ্রবণ। যাই হোক, যা বলছিলাম, আসলে রাজবাড়ির রথ বললেও কোনো রাজা তো এই অঞ্চলে রাজত্ব করেননি, বড় জোর জমিদার বলা যায়। তা সেই জমিদারের পরিবারের প্রথা অনুযায়ী প্রতি বছর রথযাত্রার সময় এক সপ্তাহ এই চত্বর সকলের জন্য খুলে দেওয়া হয়। প্রশস্ত জমিতে মেলা বসে, চিরাচরিত জিলিপি, পাঁপড়, চুড়ি, আচার, টুকিটুকি দৈনন্দিন জিনিসের অস্থায়ী দোকান তো থাকেই। কালের নিয়ম মেনে চিলি চিকেন আর ফিশ ফ্রাই খাওয়ার ব্যবস্থাও। রথখানিও বিশাল, পুষ্পপত্রে সজ্জিত হয়ে সেই চলমান মন্দির যখন পথে নামে, রবি ঠাকুরের আর এক গানের পঙ্ক্তি অজান্তেই বুকে ঘুম ঘুম আওয়াজ করে ওঠে।
আয়রে ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কেন বসি, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিন, ওই যে বাহির পথে।
সে যে কি অমানসিক ভিড়, শুধু বর্ণনায় বোঝানো সম্ভব নয়। ছবি তুলেছি প্রচুর, রথের রশিতে একবার হাত ছোঁয়ানোর জন্য কাড়াকাড়ি, লুটের বাতাসা মুঠোবন্দি করার শারীরিক কসরত, খোল করতাল সহযোগে গানের দল, বাচ্চা বুড়ো ভেঁপু হারমোনিয়াম, সবকিছু ছাপিয়ে জয় জগন্নাথ ধ্বনির দৃশ্যমানতা। এ যেন এক জন অরণ্য, সব ছবি বন্দী হয়েছে ক্যামেরায়, সেসব বাছাই হবে কলকাতায় ফিরে। আপাতত লেখার আরো কিছু উপাদান সংগ্রহ করা বাকি, আর আর এখানে আসার আসল কারণ। অফিসে ছুটি নিতে হয়নি কাজের ফিকির দেখিয়েই, কিন্তু আমার এখানে আসার মূল কারণ ওই মৎস্য শিকার। ওদিকে যেখানে মেলার হই হই, বাড়ির এদিকে মানে দক্ষিণে বিরাট ঝিলে বসে মাছ ধরার প্রতিযোগিতা, এদিকটা তুলনামূলক নির্জন, বড় বড় গাছে ঝুপসি, জমিদারের অট্টালিকার তো ভগ্ন দশা, যাঁরা থাকেন তাদের অবস্থাও পূর্তির দিকে, তবু অন্তত এই ঐতিহ্যটুকু সযত্নে বজায় রেখে আসছেন তারা। পাড়ার ক্লাব প্রচুর সাহায্য করে, মেলার ব্যবস্থাপনা থেকে শুরু করে মাছ শিকারের আয়োজন এখন সবটাই তাদের দায়িত্ব। শুনেছিলাম দূর দূরান্ত থেকে আমার মতো শিকারীরা আসে, দারুণ প্রতিযোগিতা হয়, পুরস্কারও বিরাট, অর্থমূল্যের টান নয় কিন্তু প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়ার লড়াই করার হাতছানি এড়ানো কি সম্ভব, সে কারণেই আসা। সেই আমার আসল রথ দেখা, সঙ্গে ফাউয়ের মতো কলা বেচার কাজ ওই নিবন্ধ, মন্দ কি। বৃহদাকার ঝিল, যেমন শুনেছিলাম তার চেয়েও বড়, টলটলে সবজে জল, নিঃসন্দেহে বেশ গভীর, চারদিকের পাড় পরিষ্কার করানো হয়েছে সদ্য, আষাঢ় মাসের স্বাভাবিক বর্ষা মুখরতার কথা মাথায় রেখে কিছু দূর ছাড়া লাগানো হয়েছে বিরাট প্যারাসল ছাতা, প্রত্যেকটির নিচে ঠাঁই হতে পারে দুজনের, ছোট একটি টেবিল, দুদিকে দুটি প্লাস্টিকের চেয়ার, ব্যবস্থাপনায় খুঁত পাওয়া অসম্ভব। মন ভালো হয়ে গেল অচিরেই, জমিয়ে বসতে না বসতে এসে পড়লেন পাশের ভদ্রলোক।
কোথেকে?
সৌজন্যমূলক হাসি হেসে পারস্পরিক আলাপ চলছে যখন, অন্য ছাতাগুলির তলাও ভরে এসেছে প্রায়, কমপক্ষে শখানেক প্রতিযোগিতা হবেই, উত্তেজনা বাড়ছিল ক্রমশ, এতজনের মধ্যে জিততে পারার আনন্দই আলাদা। আমার পাশে রাকেশবাবু তখন ছিপগুলো সাজাতে শুরু করে দিয়েছেন, ছোট থেকে বড় আর মাছের আকারের উপর নির্ভর করে চারের রকম ফের, মানে অপেক্ষাকৃত ছোট মাছ যে খাবার খেতে চায় তা টোপ হিসেবে রাখা রইল ছোট ছিপে, তা না করলে যখন মাছ টোপ খাবে মাছের শক্তি যদি ছিপের শক্তির চেয়ে বেশি হয়ে যায় সে মাছ ডাঙায় তোলা প্রায় অসম্ভব। আমি এসব শিখেছি শুনেছি বহু বছর ধরে বিভিন্ন পোড় খাওয়া মাছ শিকারীর কাছে, কিন্তু তাদের কাউকে রাকেশবাবুর মতো এত পরিপাটি সাজিয়ে বসতে দেখিনি। প্রথমেই একটি পুরনো খবরের কাগজ বিছিয়ে রাখলেন ঘাসের উপর, আমাদেরই আবহমান পত্রিকা, দেখে আর চোখে একবার তারিখটার দিকেও দৃষ্টি গেল, গত বছরের 18 জুনের রবিবার শরীয়। তারপর বিভিন্ন চার গুছিয়ে সাজিয়ে রাখা, আর তারপর তো যা বললাম, প্রায় ধ্যানে বসার মতো বহির্জগৎ থেকে যেন বিচ্ছিন্ন হয়ে গেলেন মানুষটা, কোনো কথা বলা যায় না, ধূমপান বন্ধ, হ্যাঁ এমনকি বেশি নড়াচড়া করলেও এমন ভাবে তাকাচ্ছেন যেন আমি ওর পাকা ধানে মই দিয়েছি। প্রথম মাছ কিন্তু উঠল আমারই, বড় নয়, টেনে টুনে 800 গ্রামের একখানা রুই, এ মাছ ধরার জন্য আমি এত দূর আসিনি, তবুও হতাশ হওয়ার কিছু হয়নি, লম্বা সময় হাতে রয়েছে, নিশ্চয়ই বড় কিছু আসবে, তাছাড়া পুরস্কার শুধু একটি মাছের ওজন নয় বরং শিকারের সম্মিলিত ওজনের ভিত্তিতে। সময় বয়ে যাচ্ছিল, বেশ কিছুক্ষণ জলের নড়াচড়া নেই, পরিবেশ অগুমট, আকাশ কালো হয়ে ঝেঁপে বৃষ্টি আসবে মনে হয়, যেন থমকে আছে জগৎ সংসার। অন্য প্রতিযোগীরা টুকটাক সাফল্য পাচ্ছে, তবে তা উল্লেখযোগ্য কিছু নয়, দূর থেকে দেখেই মালুম হচ্ছে দিব্যি। আমি সময় কাটানোর জন্য চিন্তাসূত্র অন্যদিকে চালনা করছিলাম, জমিদার পরিবার মানে অধিকারীদের সঙ্গে একবার কথা বলতে হবে, এই উৎসবের গোড়ার কথা জানা প্রয়োজন, না হলে লেখা অসম্পূর্ণ থেকে যায়। ওই একই উদ্দেশ্যে 2-3 জন স্থানীয় বাসিন্দা আর ক্লাবের ছেলেদের সঙ্গেও কথা বলা দরকার। এসব 7-5 ভাবতে ভাবতে বোধ হয় আমি সামান্য ঢোলে পড়েছিলাম, সে আমেজ কেটে গেল পরিত্রাহী চিৎকারে।
ধরুন ধরুন ধরুন, ও একটু হাত লাগান দীপঙ্কর বাবু, আমি টান রাখতে পারছি না। ও
চমকে চোখ খুলে দেখি রাকেশবাবু সবচেয়ে বড় ছিপটা বাঁ হাতে শক্ত করে ধরে ডান হাতে চাকাটা ঘোরাচ্ছেন প্রাণপণে, আর সেই সুতোর শেষ প্রান্তে ধরা পড়েছে বড় সড়ো কোন জীব। জল তোলপাড় করে যে এই বন্দি দশা থেকে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছিপখানা বিপজ্জনক ভাবে মেঁকে মনে হচ্ছে এক্ষুনি দ্বিখণ্ডিত হয়ে দেহ রাখবে। মিনিট দশেক অমানসিক টানাটানির পর জয় হল মানুষের। দুজনে মিলে ডাঙায় তুললাম এক দানব কাতলা, আর সেই মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল আজকের প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীর নাম। এত বড় মাছ আমি নিজেও কোনোদিন ধরিনি, সে কথা স্বীকার করতে লজ্জা নেই। অন্তত 15 কিলো ওজন, সুপ্রাচীন দেহে পাতলা শ্যাওলার আস্তরণ, চকচকে দেহ থেকে যেন জল নয় তেল পিছলে পড়ছে। আশপাশের বাকি প্রতিযোগীরা মুগ্ধ চোখে তাকিয়ে, উদ্যোক্তাদের দুজন ছুটে আসছে কাছ থেকে দেখার জন্য, মাইকে কিছু একটা ঘোষণা হচ্ছে, সে এক হই হই ব্যাপার।
কনগ্রাচুলেশন রাকেশবাবু, দারুণ হলো।
হ্যাঁ, আমি এই সুযোগে অভিনন্দন জানিয়ে দিলাম।
আরে না, কনগ্রাচুলেশন টু আস বলুন। আপনার সাহায্য না পেলে এই দৈত্য হাত ফসকে ছিপ সমেত গভীর জলে চলে যেত,
স্বাভাবিক সৌজন্যে বললেন রাকেশবাবু। জলের দিকে তাকিয়ে বসে থাকা সেই ধ্যানমগ্ন মাছ শিকারী আর এখনকার এই বিনয়ী ভদ্রলোকের মধ্যে আকাশ পাতালের তফাত। রাকেশবাবু আর বসবেন না, বললেন, আজকের মতো শখ মিটে গেছে। আমিও কিছুক্ষণ চেষ্টা করে উঠে পড়লাম। এত বড় একটা ব্যাপারের পর যে মাছই উঠুক মন ভরবে না। মাছ জমা রইল উদ্যোক্তাদের কাছে, আনুষ্ঠানিক পুরস্কার ঘোষণা বিকেলে। দুজনে মেলা ঘুরলাম, সেই সুযোগে খাওয়া দাওয়া হল। ভদ্রলোক দিব্য আলাপী মানুষ, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেন আর আমার মতোই মাছ শিকারের শখ। সন্ধান পেলে বেরিয়ে পড়েন, সে যত দূরই হোক, তবে এক জায়গায় দ্বিতীয়বার যান না। নিজের ভিজিটিং কার্ড দিলেন, বললেন কোন নতুন মাছ ধরার জায়গা সন্ধান পেলে জানাতে, একসঙ্গে যাওয়া যাবে। আর ইয়ে জীবন বীমা করানোর থাকলেও জানাতে বললেন।
আজকাল যা দিন পড়েছে বুঝলেন দীপঙ্কর বাবু, কখন কার কি হয়ে যায় তার নেই ঠিক। পরিবারের দিকটাও তো দেখতে হবে, তাই না?
ঢেঁকি আর স্বর্গের প্রবাদটা মনে পড়ে গেল।
তা বলছি, আজ আর বাড়ি ফিরে কি করবেন, একদিন থেকে যান না?
আমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা করলাম। এমনিতে আমার নিজের দুদিনেরই প্ল্যান, কাল আরো কিছু তথ্য সংগ্রহ করব, লেখায় যাতে কোনো ফাঁক না থাকে। ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলেছি এর মধ্যেই, আগামীকাল রাজবাড়ির বর্তমান বাসিন্দাদের সঙ্গে আলাপের ব্যবস্থা হয়ে গেছে।
এখানে থাকার তো কোনো উপায় নেই, না হলে থেকে যেতে তেমন সমস্যা ছিল না।
আরে এটা আবার কোনো কথা হলো? আপনাকে বললাম তো, সেচ বাংলোয় একটা ঘর নিয়েছি আমি, সেখানে দিব্যি দুজনে থেকে যেতে পারবো। আলাদা ঘর চাইলেও অসুবিধা নেই, আসার সময় দেখে এসেছি চারটে বড় ঘর ফাঁকা পড়ে আছে। বরং মাছটা দিয়ে দেওয়া যাবে রাঁধুনিকে, মুচমুচে করে ভাজা কয়েক পিস আমরা খেতে খেতে গল্প করি, বাকিটা ওরা নিক। হ্যাঁ,
রাকেশবাবুর আপত্তি নেই তাতে, তিনি চিরকাল মাছ ধরেই তৃপ্তি পেয়েছেন, সেটাকে বাড়ি নিয়ে যাওয়া ইত্যাদি নিয়ে কোনোদিনই ভাবেননি, কাজেই ওই কথাই রইল। দিন ততক্ষণে শেষ বিকেলের দিকে এগোচ্ছে, মাছ শিকারীরা উঠে পড়েছে অনেকেই। ঝিলের সবুজ রং একটু একটু করে আত্মসমর্পণ করছে কালো ছায়ার গ্রাসে। আধ ঘন্টার মধ্যে পুরস্কার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়ে গেল। আজকাল এক মজা হয়েছে, এই ধরনের যে কোনো অনুষ্ঠানে যত অপ্রাসঙ্গিকই হোক একটা বা দুটো বক্তৃতা থাকবেই, কেউ শুনতে চায় না। এমনকি যারা বক্তৃতা দেন তাদেরও যদি দর্শক আসনে নেমে যেতে বলা হয়, জাগে। তৃতীয় দ্বিতীয়ের পরে প্রথম পুরস্কারের ঘোষণা, কোনো চমক নেই। এবছরের শ্রেষ্ঠ মৎস্য শিকারী রাকেশ প্রামাণিক, মোটা অঙ্কের পুরস্কার, মাছ আর বাকি সরঞ্জাম নিয়ে আমরা যখন বাংলোর দিকে রওনা দিলাম তখন সন্ধে নেমেছে। মেলার সব দোকান আলোয় ঝলমল করছে। রিক্সা ভ্যানে পা ঝুলিয়ে বসে গল্প করতে করতে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যেই। একতলা বাংলো, ছিমছাম সুন্দর, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে, বর্ষাকাল তাই জল রয়েছে, নয়তো শুকিয়ে যায় জায়গায় জায়গায়। মাছের ব্যাপারটা কেয়ারটেকারকে বুঝিয়ে দিয়ে চান করে জামাকাপড় বদলে বসতে না বসতে গরম চা এসে গেল। আজকের সন্ধেটা গল্প গাছায় কাটবে ভালো। এই ভাবতে ভাবতে চায়ের কাপটা ঠোঁটে ঠেকিয়েছি, হঠাৎ রান্নাঘরের দিক থেকে অমানসিক আর্তনাদ। কাপের চা কাপেই রইল পড়ে। দুজনে ঊর্ধ্বশ্বাসে ছুটলাম। এ কি দেখছি, বিরাট একখানা মুটি একপাশে উল্টে পড়ে আছে, মাছের পেট অর্ধেক কাটা, রক্তে ভেসে যাচ্ছে জায়গাটা, আর কাটা পেটের ভিতর থেকে বেরিয়ে রয়েছে কবজির কাছ থেকে কাটা একটি মানুষের পাঞ্জা। দেখে বোঝা যায় পুরুষালি হাত, কিন্তু কায়িক শ্রমের ছাপ নেই। লম্বাটে গড়নের আঙুল, পরিষ্কার করে কাটা নখ, ঘড়ি পড়ার জায়গায় কিছু একটা উল্কি, কিন্তু সবচেয়ে বড় কথা, যথেষ্ট তাজা, অর্থাৎ মাছের পেটে থাকার ফলে স্বাভাবিকভাবে যা রাসায়নিক ক্রিয়া হওয়ার কথা তা কিছুই হয়নি। তার মানে এই দাঁড়াচ্ছে যে এই মাছ এ হাত গিলেছে সদ্য, এক আধ দিনের মধ্যে। রাকেশবাবু দেওয়ালে ভর দিয়ে দাঁড়িয়ে কাঁপছেন, রাঁধুনি কেয়ারটেকারের অবস্থাও প্রায় এক। আমি নিজেও প্রচণ্ড ভয় পেয়েছি, তবে কর্মসূত্রে নানা অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন হওয়ার ফলে হয়তো স্নায়ু কঠিন হয়েছে কিছুটা। তাই মাথা যতদূর সম্ভব ঠান্ডা রেখে ভাবার চেষ্টা করছি এই অস্বাভাবিক অদ্ভুত ঘটনা কিভাবে ঘটতে পারে। জমিদার বাড়ির ঝিলের মাছদের মানুষের মাংস খেতে দেওয়া হয় নাকি? এই চিন্তা মাথায় আসতেই গা শিউরে উঠল। পুলিশে খবর দেওয়া উচিত অবশ্যই, কিছুক্ষণ ভেবে স্থির হল, কোনো একজন মানুষ খুন হয়েছেন, অন্তত এটুকু নিয়ে তো সন্দেহ নেই। রাকেশবাবু অসম্ভব আঁতকে আছেন এখনো, ওকে ঘরে শুইয়ে দিয়ে এলাম। স্থানীয় পুলিশ বেশ চটপটে, কিছুক্ষণের মধ্যেই পৌঁছালো তারা। জিজ্ঞাসাবাদ করল, মাছ সমেত হাতও নিয়ে গেল। আমার সাংবাদিক পরিচয় এক্ষেত্রে যে কিছুটা সুবিধা করে দিল তা বলাই বাহুল্য, না হলে হেনস্থা বাড়ত কয়েক গুণ। তবে যে কোনো সময় ডাক পড়তে পারে এ কথা বলেই গেলেন ওরা। ক্লাবের ছেলেদের সঙ্গেও কথা বলবেন জানালেন, কিন্তু মূল রহস্য হল কাছাকাছি এলাকায় ইদানিংকালে কোনো খুনের খবর নেই, এমনকি নেই নিখোঁজ হওয়ার কোনো রিপোর্ট। তবে সারাদিনে ফুরফুরে আনন্দের পর এই ঘণ্টা খানেকের ঝড়ে ক্লান্ত বিধ্বস্ত লাগছে। রান্নাঘর ধুয়ে পরিষ্কার করার কাজে একটু হাত লাগালাম আমিও, হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু ওরা দুজনেও বড় ধাক্কা খেয়েছে, তাই আর কিছু না হোক একটু সঙ্গ দেওয়া। ঘরে ফিরে শুয়ে পড়তে যাচ্ছিলাম, রাকেশবাবুর খোঁজ নিতে গিয়ে দেখি অন্ধকারে জেগে শুয়ে আছেন, গা গরম।
কিছু ভাববেন না রাকেশবাবু, পুলিশ দেখছে তো এখন ব্যাপারটা। আর এতে আপনার কি বা করার আছে বলুন?
আমি বরফ গলানোর চেষ্টা করলাম।
আমার তো সাহস,
আমি জানতাম এ উত্তর আসবে। উনি এই মাছ ধরেছেন কিনা তাই দায়িত্ব যেন ওরই।
আচ্ছা, এটা ভাবছেন না কেন, আপনি যা করেছেন তা সবার সামনে, এই ঘটনার জন্য আপনাকে কেউ দায়ী করতে পারে না।
আপনি বুঝতে পারছেন না।
আরো ভীত, হতাশ এবং মৃদু স্বরে উত্তর এলো, খিদে নেই একদম, তাও রাঁধুনি সামান্য কিছু বানিয়ে খেতে ডাকলো ঘণ্টা দেড়েক পরে। রুটি ডাল আর পাঁচমেশালি আনাজের তরকারি, ভালোই হয়েছে, আমিষ কিছু এখন গলা দিয়ে নামবে না। রাকেশবাবুকে ডাকলাম, জেগেই আছেন কিন্তু খেতে পারবেন না। আর বিরক্ত করলাম না, রাতটুকু ঘুমোলে কাল সকালে আশা করি চাঙ্গা হয়ে যাবেন। আমি নিজেও কতবার দেখেছি ভোরের আলো একেবারে ম্যাজিকের মতো কাজ করে। যেটুকু পারি খেয়ে রাঁধুনি আর কেয়ারটেকারকে খেয়ে নিতে বলে ঘরে এসে দেখি আধো অন্ধকারে রাকেশবাবু বাইরের পোশাক পরে তৈরি হচ্ছেন। কোথায় যাবেন?
মেলার মাঠে, ঝিলের কাছে।
রাকেশবাবুর গলার দৃঢ়তা অবাক করার মতো। আতঙ্ক মিলেমিশে আছে তার মধ্যেই, যেন সব শেষ জেনেও একটা শেষ চেষ্টা করছেন এমন ভাব।
আপনি ওখানে গিয়ে করবেনটা কি? মানে আমি উদ্দেশ্যটা বুঝতে পারছি না, একটু বিরক্তই হচ্ছিলাম। রাত 10:30 বাজে, এ আপনার কলকাতা নয়, এখানে চারিদিক নিঝুম হয়ে যায় এই সময়, তার উপর এই বৃষ্টি বাদলার দিন। আর যাবেনই বা কিভাবে, হাঁটা দূরত্ব তো নয়, এখন কোনো রিক্সা ভ্যান এসব পাওয়ার তো কোনো সম্ভাবনা নেই।
হতোদ্যম করার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমি। রাকেশবাবু থমকালেন কয়েক মুহূর্ত, এটা ভাবেননি আগে, তারপর হঠাৎ লাফিয়ে উঠে বাড়ির বাইরে ছুটলেন, পিছনে আমি। বাইরে দুখানা সাইকেল দাঁড় করানো রাঁধুনিয়া কেয়ারটেকারের, তার একটি নিয়ে ঊর্ধ্বশ্বাসে চালাতে শুরু করলেন উনি। আমি নিরস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু আর উপায় নেই।
আমাকে এটা বুঝতেই হবে দীপঙ্কর বাবু, আমাকে বুঝতেই হবে।
আওয়াজ ভেসে আসছিল সামান্য দূর থেকে। ঘটনার আকস্মিকতায় আমি সাময়িকভাবে সামান্য পিছিয়ে পড়েছি। যতক্ষণে দ্বিতীয় সাইকেলটা বার করে রাকেশবাবুকে ধাওয়া করেছি, ততক্ষণে উনি এগিয়ে গেছেন বেশ কিছুটা। আমার পরনে ঢোলা আলিগড়ি পাজামা, হাওয়ার ধাক্কায় তাতে খপ খপ আওয়াজ হচ্ছে। তার মধ্যেই চেঁচিয়ে বললাম,
ঠিক আছে একটু আস্তে চালান, রাস্তার খানাখন্দে পড়ে পা ভাঙলে আপনার উদ্দেশ্য সফল হবে কি?
মেলার মাঠের রূপ বদলে গেছে এখন, দোকানগুলো ঝাঁপ ফেলেছে, শুধু দু একটা খাবারের দোকান খোলা, তাতে ভিড় জমিয়েছে অন্য দোকানিরা। নিজেদের ব্যবসা মিটিয়ে এতক্ষণে তাদের একটু অবসর খুন্নিবৃত্তি, সেসব পেরিয়ে সোজা গিয়ে থামলাম সেই জায়গায় যেখানে সকালে বসেছিলাম। ছাতাগুলো গুটিয়ে নেওয়া হয়েছে, চেয়ার টেবিলগুলো আর নেই। ভয়ঙ্কর একটা কৃষ্ণগহ্বরের মতো শুধু হাঁ করে আছে ঝিলখানা।
বলছি, কি খুঁজছেন বললে আমিও যোগ দিতে পারি আর কি?
আমি ঠিক জানি না।
ঝেঁপে বৃষ্টি হয়ে গেছে, এর মধ্যে ঘাসে পা ফেললে ছপ ছপ আওয়াজ হচ্ছে, ডুবে যাচ্ছে নরম কাদায়। তার মধ্যে যেন ভূতে পাওয়া মানুষের মতো, উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন রাকেশবাবু, চোখ দুটো জলের দিকে নিবদ্ধ। আচ্ছা, বৃষ্টিটা হলো ঠিক কখন খেয়াল করিনি তো?
ওই দেখুন, ওই দেখুন।
রাকেশবাবুর বিড়বিড় শুনে ফিরে তাকালাম, তার চোখ বিস্ফারিত, মাথার চুল ঝোড়ো কাকের মতো এলোমেলো, কাঁপা হাতের তর্জনি জলের দিকে তাক করা। জলের ভিতর সামান্য আন্দোলন হচ্ছে কি না মনের ভুল? ভালো করে দেখতে না দেখতে রাকেশবাবু আবার এগিয়ে গেছেন অনেকটা।
কি করছেন, যাচ্ছেন কোথায়?
বলতে বলতে আমিও ছুটেছি। পিচ্ছিল জমিতে জোরে ছোটা যায় না, একবার আছাড় খেয়ে পড়লাম, আবার পরক্ষণে ছুট। যতক্ষণে কাছাকাছি পৌঁছেছি, ততক্ষণে যেন চুম্বকের টানে ঝিলের পাড়ে পৌঁছে গেছেন ভদ্রলোক। হাত বাড়িয়ে জামা টেনে ধরার চেষ্টা করলাম, বৃথা চেষ্টা। আমার হাত হাওয়ায় ঘুরে ফিরে আমার কাছেই ফিরে এলো। রাকেশবাবু ততক্ষণে জলে, যদি সাঁতারটা শেখা থাকত। আবার এক লাফ দিয়েছি, ঝিলের পাড়ে কাদায় নিজেকে শুইয়ে দিয়ে খামচে ধরেছি ওর কলার, এদিকে প্রাণপণে চিৎকার করছি সাহায্যের জন্য। সে ডাক শুনে দূর থেকে কয়েকজন দোকানি দ্রুত পা ফেলে এগিয়ে আসছে। আমাকে শুধু কিছুক্ষণ ধরে রাখতে হবে, তারপর নিশ্চয়ই সবাই মিলে টেনে টুনে। কিন্তু এ কি, ওকে উল্টো দিক থেকে টানছে কি? আর এ কি ভয়ঙ্কর টান! বাঁ হাতে ফতুয়ার পকেট হাতড়ে নিজের মোবাইল বার করে টর্চ জ্বালালাম। যা দেখলাম তাতে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। এক বিরাট রাক্ষসে মাছ কামড়ে ধরেছে রাকেশবাবুকে। তিনি প্রাণপণে চেষ্টা করছেন এ বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার, কিন্তু প্রতি মুহূর্তে আরেকটু করে তলিয়ে যাচ্ছেন। অন্যরা ছুটে পৌঁছানোর আগেই শেষ হয়ে গেল সব, রাকেশবাবুর আর চিহ্ন মাত্র রইল না কোথাও। শুধু আমার মনে রয়ে গেল শেষ মুহূর্তের সেই দৃশ্য, সেই দৃশ্য যা আমাকে তাড়িয়ে বেড়াবে আজীবন, যার যুক্তি খুঁজে বেড়াবো শয়নে জাগরণে, অথচ হাজার ভেবেও কুলকিনারা পাব না। কি সেই দৃশ্য! রাকেশবাবু তলিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত আগে মোবাইল টর্চের সেই মৃদু আলোয়, সাহায্য চাওয়ার ভঙ্গিতে আকাশের দিকে তুলে রাখা তার বাঁ হাতখানির দিকে চোখ পড়েছিল আমার। দীর্ঘ সে হাতের পাঞ্জা, লম্বাটে আঙুল, পরিষ্কার করে কাটা নখ আর ঘড়ি পড়ার জায়গায় উল্কি, যে উল্কি আমরা সবাই দেখেছি কয়েক ঘন্টা আগেই। অচৈতন্য হয়ে পড়েছিলাম, দোকানিরা কোনো রকমে তুলে পৌঁছে দিয়েছিল বাংলোয়, টানা ঘুমিয়েছি কয়েক ঘন্টা। পরদিন কলকাতায় ফিরে দেখি সমস্ত খবরের কাগজে বড় করে বেরিয়েছে এই ঘটনা। রাকেশবাবুর দেহ নাকি ভেসে উঠেছিল ভোরের দিকে, পুরো শরীর প্রায় অক্ষত, শুধু বাঁ হাতের কবজির কাছ থেকে কেটে নেওয়া যে অংশটুকু খুঁজে পাওয়া যায়নি কোথাও। শুধু আমি জানি কোথায় আছে সেই পাঞ্জা, আর জানতেন রাকেশবাবু নিজে। তাই উন্মাদের মতো দেখতে ছুটেছিলেন তার নিজের হাত ওই মাছের পেটে এলো কি করে, না গেলে হয়তো বেঁচে থাকতেন, কিন্তু একেই বোধহয় নিয়তি ডাক বলে। উনি যেতেন, যেতে ওকে হতোই, কিন্তু আরো একটু গণ্ডগোল আছে। এই যে সব খবরের কাগজে বেরোনো খবর, এ তো 21 জুন 2023 সালের। সেবার রথের দিন বৃষ্টি হয়েছিল প্রচুর, এবছর বরং তুলনায় অনেক শুকনো গেছে। রাকেশবাবু মাছ ধরতে বসার আগে ঘাসের উপর যে কাগজ পেতেছিলেন সেও তো গত বছরের। এমনকি আমি এখানে যাওয়ার ব্যাপারে যে এত উৎসাহী হয়ে পড়েছিলাম সেও তো এই খবরগুলো পড়েই। তাহলে কোথায় উলটপালট হয়ে গেল সব? কোন বিশেষ মুহূর্তে ভুবন ডাঙার অধিকারী জমিদার বাড়ির চত্বরে সময়ে কি উল্টো দিকে ঘুরে, রথযাত্রার দিনেই কি উল্টো রথ হয়?
রাক্ষসরা আসলে রক্ষা করে প্রকৃতির নিয়ম, যখন সেই নিয়ম ভঙ্গ হয় তখনই তারা রক্তপিপাসু হয়ে ওঠে। আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তোমাদ, শব্দগ্রহণ ও আবহে সায়ন। এই গল্পটা আমরা নিয়েছি কল্পবিশ্ব থেকে প্রকাশিত উজ্জ্বল ঘোষের বই ত্রিলিকা থেকে। শুনছিলেন উজ্জ্বল ঘোষের কাহিনী রাক্ষস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।